দাও খোদা দা আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, সচ্চাই মান দিয়ে পাঠাও শত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، জবান খুলে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সবাই জবান খুলে পড়ে নেন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
تندن بابي ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই সমাপনী দিবসের তিন দিনের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম মুয়াজ্জাজ মুকাররম উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম সাহেব সদর সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নিজামউদ্দিন ফারুকী সাহেব মাদজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের একটু আগেই যিনি আলোচনা করলেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা খাজা মঈনুদ্দীন সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা তার কণ্ঠ তার যোগ্যতা খাস করে ইসলামের জন্য দ্বীনের জন্য দয়া করে কবুল করুন, সবাই বলেন আমিন। এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কিরাম সম্মানিত সুধী মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম প্রাণ প্রিয় যুবক ভাইরা, বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার মা ও বোনেরা, সর্বস্তরের তাওহিদী জনতা, আমি আরেকবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্পাশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছেন, আমি এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা কোরআনের আলো তাদের সিনার ভিতরেও সৃষ্টি করে দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? তো যে সমস্ত ভাইয়েরা বসলেন না তারা মনে হয় বেজা, যারা দাঁড়ায় আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে সামনে আগায় বসলে ওই ভাইরা বসতে পারেন। দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করছি মেহরবানি করে বসুন। আপনারা নিশ্চয়ই জানেন আমি গভীর রাত পর্যন্ত কথা বলি না, মাত্র কয়েক মিনিট কথা বলবো, কয়েক মিনিট, ঘন্টা না। সুতরাং যিনি যেখানে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, ইনশাআল্লাহ কষ্ট হবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি এজন্য যারা খুশি, আসুন তো সবাই মিলে কালেমাতুশ শুকর আদা করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 29 তারিখে নির্বাচন হলো, এই নির্বাচন করে আপনারা অত্যন্ত ক্লান্ত, সেই কারণে গলার আওয়াজ একটু জোরে দিতে সমস্যা, এরকম সমস্যা মনে করছেন নাকি? কিংবা আমার যেটা ধারণা ভুলও হতে পারে, আগামী 22 তারিখের নির্বাচনের জন্য কিছু শক্তি আপনারা রিজার্ভ রাখতেছেন, সেই কারণে মনে হয় গলার আওয়াজ দিতে একটু কষ্ট হলো। অথবা এটাও হতে পারে যে রাস্তায় চলতে চলতে কিছু গাড়ি হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, পিছন দিক দিয়ে ধাক্কা দিলে আবার স্টার্ট হয়। তো যে গাড়িটা ধাক্কা দিতে হয় এই গাড়িটার সবচেয়ে বড় সমস্যা হলো এই গাড়িটার ব্যাটারি দুর্বল। তাহলে কি আমি ধরে নেব বিশেষ কোনো কারণে বর্তমানে প্রেক্ষাপটে আপনাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে? যদি তা না হয়ে থাকে তাহলে দুহাত উঁচু করে একটা তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা জানায় দেই মুসলমানরা কখনো দুর্বল হতে। তাহলে দুহাত উঁচু করে একটা তাকবীর দিয়ে দেখান দেখি লিল্লাহে তাকবীর। আশপাশে দেখেন তো ভাইরা কারা কারা হাত সোজা করেনি, এটাই সুযোগ দেখা, আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। একটু ভালো লাগলো না, রাগ করলেন নাকি আপনারা? তবে বিশ্বাস করেন যতক্ষণ আলোচনা চলবে এখানে কোন রাজনৈতিক আলোচনা হবে না, আলোচনা হবে কোথা থেকে? এদের সাথে কারো দুশ্মনী নাই তো? কোরআন থেকে আলোচনা হলে আপত্তি নাই তো? আমি রাজনৈতিক আলোচনা করতে চাই না, আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন থেকে। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময় নাজিল করলেন যখন আরব বিশ্ব সহ তাম পৃথিবীতে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারী গোটা সমাজকে কলুষিত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করে বিশ্বের আঙ্গিনায় শান্তির কমল পরশ সৃষ্টি করেছেন, সিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে মানুষের তৈরি করা মতাদর্শ যদি মানুষকে শান্তি মুক্তি নিরাপত্তা দিতে পারত তাহলে আমরা কোরআন বাদ দিয়ে সেগুলোই মানতাম, ঠিক কিনা বলেন? কিন্তু শান্তি মুক্তি দিতে পেরেছে কি? শান্তি মুক্তি যেহেতু দিতে পারেনি এই জন্য ফিরে যেতে হবে আল কোরআনের দিকে। সেজন্যই তাফসিরুল কোরআন মাহফিল গুলোর ব্যবস্থা করা হয়ে থাকে। এরপরে যত বড় হোমরা চোমরা মোটা তাজা হোক না কেন, ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন, আল্লাহর কোরআন আর ইসলামের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত হিরোদেরকে কি বানায় দিয়েছেন? আবু জেহেলের কোন নাম্বার আছে ভাইরা বলেন তো? 1 থেকে 39 নাম্বার পর্যন্ত কোন সিরিয়ালে আবু জেহেল আছে? 100 সিরিয়ালের ভিতরে নাই, আবু জেহেলের কোন নাম্বার নাই। কারণ কি? দুশ্মনী কিসের সাথে করেছে? আল্লাহ তাআলা হিরো থেকে তাকে জিরো বানালেন। যারা হজে গেছেন তারা দেখে এসেছেন আবু জেহেলের বাড়িতে সৌদি সরকার হাজার হাজার পায়খানা বানায় দিয়েছে, হাজিরা সেখানে যায় আস্তা মতো পাইকারি দরে পায়খানা করে, আমি নিজেও বাদ দেইনি। আবু জেহেলের বাড়িতে পায়খানা, অথচ সে ছিল তদানীন্তন সময়ের অত্যন্ত শক্তিধর একজন শাসক, ক্ষমতাধর একজন ব্যক্তি। কোরআনের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ হিরো থেকে কি বানিয়ে দিয়েছেন? জিরো। অপরাধী কেউ কোরআন আর ইসলামের সাথে দুশ্মনী করে, যত বড় ক্ষমতা ধরেই হন না কেন, আল্লাহ জিরো বানাইতে বেশি সময় লাগবে না। আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? রাজনৈতিক কথা আমি বলবো না। জিরো কি করে হিরো হয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, খোলা তরবারি নিয়ে রওনা করেছেন। দীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করবার জন্য পথের মধ্যে দেখা একজনের সাথে, লোকটা ডাক দিয়ে বলে ওমর কই যাও? ওমর জবাব দিয়ে দিলেন, যেতেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে খুন করার জন্য। যেহেতু সে এক আল্লাহকে মানে, তাওহীদকে মানে, ইসলাম মানে না, সেই কারণে যতক্ষণ পর্যন্ত তার বডি থেকে কল্লাটা আলাদা করে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমি তাকে শেষ করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওমর তার তরবারিতে কোষের ভিতরে ঢুকাবে না। লোকটা তখন বলল, ওমর রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খুন করা পরে দূরে থাক, তোমার বাড়িতে খোঁজ নাও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। ওমরের পায়ের রক্ত যেন মাথায় উঠল। এরপরে বোনের বাড়িতে রওনা করেছে, ঢুকতেই ভগ্নিপতির সঙ্গে দেখা, জিজ্ঞাসা করলো, তুমি নাকি ইসলাম কবুল করেছ? ভগ্নিপতি জবাব দিয়ে দিলেন, তিনি বললেন, তিনি মনে মনে ভাবলেন, ওমরের বোন আমার ঘরে, আমি ওমরের ভগ্নিপতি, সত্য যদি স্বীকার করি ওমর হয়তো আমারে কিছু বলবে না। তিনি অকপটে ইসলাম কবুলের কথা যখন স্বীকার করলেন, আমার ভাইরা, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, টপ টেরর, খুনি, লৌহ মানব, পাথুরহৃদয়ের মানুষ, ওমরের কলিজায় কোনো মায়া লাগলো না, নিজের ভগ্নিপতির উপরে এমন আঘাত করেছে যাতে করে ওমরের ভগ্নিপতির শরীর থেকে বৃষ্টির মতো রক্তগুলো জমিনে পড়া শুরু হয়ে গেছে। এরপরে বাড়ির ভিতরে ঢুকেছে ওমর, ঘরের মধ্যে গিয়ে দেখেন বোন ফাতেমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন। ওমর গিয়ে বলে, বোন রে কি তেলাওয়াত করো? আমারে দাও, আমি একটু তেলাওয়াত করি। ওমরের বোন জবাব দিয়ে দিলেন, মুশরিকুনা নাজাসুন, সকল মুশরিক অপবিত্র, কাফেরেরা অপবিত্র, আল্লাহর পবিত্র কালাম কোন মুশরিকের হাতে আমি তুলে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। পাশে বসে বোন ফাতেমার তেলাওয়াত শুনছেন ওমর, কি যেন একটু আওয়াজ হলো, বোন ফাতেমা নজর করে দেখেন ওমরের মতো পাথর হৃদয়ের মানুষটার চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়তেছে। খোলা তরবারি নিয়ে আবার রওনা করেছে আল্লাহ নবীর সাহাবীরা, নাঙ্গা তরবারি নিয়ে ওমরকে আসতে দেখে সাহাবাজ মাইনগণের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু নিরাপদ দূরত্বে চলে যান, কারণ হলো ওমর তার নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছে, বলা যায় না কি ঘটনা অঘটন ঘটে যায়। আল্লাহর নবী বলেন, অগ নবীর সাহাবীরা রে, ওমরকে আসতে বাধা দিও না, ওমরকে আসতে দাও, আমার মন কেন যেন বলতেছে ওমরের এই খোলা তার বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছে। খোলা তার বাড়ি হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে তার তরবারি যা হুজুরের কদম মোবারকে রেখে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসেছিলাম আপনাকে খুন করার জন্য, আপনার বডি থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি আমার তরবারিটা আপনার কদম মোবারকে রেখে দিয়া নিজেই ঘোষণা দিতেছি আজকে থেকে আমি আমার গর্দানটা ইসলামের জন্য কোরবানি দিয়ে দিলাম। এই উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুকে জিরো থেকে হিরো বানায়া 32,50,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ বানায় দিয়েছেন ওমরকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, কিসের পতাকা তলে আসার কারণে? সুতরাং ছিল মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, কিন্তু কোরআনের পথে আসার কারণে জিরো থেকে আল্লাহ কি বানায় দিয়েছেন ভাইরা? আমরা কি আজকের মাহফিলে এসে জিরো থেকে হিরো হইতে চাই? কি ব্যাপার, আওয়াজ দিলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের আলোচনা শুনে আমরাও কি হিরো হতে চাই? যারা চাই তারা দিল যাকে নরম করে পড়ে নেন। আমি ভূমিকায় বেশি কথা বলবো না, মূল আলোচনা করতে চাই কোরআন থেকে, দিলটাকে নরম করে আরেকবার পড়ে নেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
সাদাকাল্লাহুল আযীম। সূরা কাহাফ, কোন সূরা ভাইরা? সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। মোট আয়াত হচ্ছে 110টা, তার মধ্য থেকে 108 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আসহাবে কাহাফের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, আমি ওইদিকে যাব না, সে সময় আমার হবে না। আমি যেটুকু আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত যতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির করে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ যেন দয়া করে তার এই গোলামকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বিতাড়িত মর্তাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি, দয়ামা আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় চমৎকার দুটি কথা বলেছেন। আমাদের এই পৃথিবীর মানুষগুলো লসের পক্ষে কেউ নাই, হারের পক্ষে কেউ নাই, সবাই কিসের পক্ষে? জেতার পক্ষে। আর কিসের পক্ষে? লাভের পক্ষে। আমরাও যারা এখানে এসেছি আমাদেরও একটা লাভ করার টার্গেট আছে না নাই? আল্লাহ ভালো করেই জানেন, পাবলিক লাভের পক্ষে। এই জন্য এ আয়াতের ভিতরে আল্লাহ দুইটা কাজের কথা বলেছেন, মাত্র দুইটা কাজ। এই দুইটা কাজ যারা করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে আমি ছোটখাটো কোনো জান্নাত দিব না, সবচাইতে বড় জান্নাত, নিয়ামত রাজিতে পরিপূর্ণ যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমি তাদের কিসমতে বরাদ্দ দিয়ে দিব। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, এই কাজগুলোর মধ্যে এক নাম্বার কাজটা হলো, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, যেবা যারা, আমানু, ঈমান এনেছে, এটা এক নাম্বার কাজ। দুই নাম্বারের কাজ ওয়াআমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে। কয়টা হলো বলেন? কয়টা? এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বারে কি? নেক কাজ। এই দুইটা কাজ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুইটা মাত্র কাজ। এক নম্বরের কাজ হলো ঈমান আনা। আমরা কি ঈমান এনেছি? কারা কারা ঈমান এনেছেন একটু হাত তুলে দেখাইতে পারবেন? জি, থাক আর লাগবে না, থাক থাক, যা হয়েছে অনেক হয়েছে। বাজার করার জন্য বাজারে যেতে হয়, এরপরে কোনো কিছু আনার জন্য যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়, ইমান আনার জন্য আপনারা কোথায় গেছেন? কেউ কি কোথাও গেছেন বলেন? যাই না, ইমান আমরা পেয়েছি। কোথায় পেলাম? কায়দার মধ্যে পেলাম, আম্পারার মধ্যে পেলাম। ওই যে আমান্তু বিল্লাহে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো আমরা কায়দার মধ্যে পেয়েছি। ইমান আনার জন্য কেউ কোথাও যায় না। এখন আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য আছে, আমি কি বলবো? নওগাঁ শহরের পাশে আপনার দাদার এক টুকরা জমি ছিল, আপনার দাদা সেখানে জীবনে কিছু করেনি, আপনার বাবাও কিছু করেনি, আপনি জমির মালিক, এখন আপনারও কিছু করার প্ল্যান নাই। এই জমিটার দাম এত বেশি হয়ে গেছে যে ওইটা যদি আপনি ওখানে বিক্রি করেন তাহলে ওই জমি বিক্রির টাকা দিয়ে এদিকে 5 বিঘা জমি হবে, একটা মোটরসাইকেল হবে, ব্যবসা করার টাকা হবে, এতগুলো টাকা যদি একবারে আপনি পেয়ে যান, আর ওই জমি ওখানে যদি আপনার কিছু করার প্ল্যান না থাকে, আপনি কি ওই জমি ওখানে রাখবেন? কি করবেন? বিক্রি করে দিবেন। আচ্ছা ধরুন এই জমিটা যদি আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে কেনা হয়, গায়ের ঘাম ছাড়া পয়সা দিয়ে কেনা হয়, আর যদি কোনো বিপদে পড়ে বিক্রি করা লাগতো, তাহলে আপনি কি বিক্রি করে খুশি হইতেন না বেজার হইতেন? সম্মানিত ভাইয়ের এই উদাহরণটা কেন দিলাম? দিলাম এই জন্য, দাদার জমি আপনি মালিক হইছেন, আপনাকে কেনা লাগে নাই, এমনি এমনি পাইছেন, সুতরাং থাকে থাক, যায় যাক, কারণ এইটা তো কষ্ট করে আপনাকে কেনা লাগে নাই। এই কথা বলার কারণ হলো, দাদা ছিলেন মুসলমান, তার ছেলে আপনার বাবা মুসলমান, আপনার সুন্নত করাইছে, আপনিও মুসলমান, সুতরাং ওই দাদার মুসলমানিত্ব উত্তরাধিকার সূত্রে পাইছেন, ইমান আনার জন্য কোনোখানে যাওয়া লাগে নাই, সুতরাং যে ইমান কষ্ট করে আনা লাগে নাই, এমনি এমনি আসছে, থাকে থাক, থাকে থাক, যায় যাক। ইমান কখন গেছে কোনো খবরই নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ইমান পেয়েছি, আর সাহাবা আজমাইনগণ ইমান আনলেন। পাওয়ার আনার মধ্যে পার্থক্য দেখেন নবীর সাহাবীদের ইমানের অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে মরুভূমির উপরে শোয় দিয়া মক্কার কাফেরেরা কয়েকজন কাফের যুবক মিলে বিশাল বড় একটা পাথর এনে হযরত বেলালের বুকের উপরে তুলে দিয়েছেন। আর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিঃশ্বাস নিতেও কষ্ট পাচ্ছেন, ক্ষীণ কণ্ঠে বলতেছেন আহাদ আহাদ। মক্কার কাফেরেরা বলল, বেলাল রে, তুমি যদি এই শব্দটা বন্ধ না করো, তুমি যদি তাওহীদের আওয়াজটা বন্ধ না করো, তাহলে শুনে রাখো রে বেলাল, এর চাইতেও বড় পাথর আমরা তোমার বুকের উপরে উঠায় দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, ও মক্কার যুবকেরা রে, তোমরা পাথরের ভয় আমারে দেখাও না, ইয়ার চাইতে বড় পাথর কেন, উহুদ পর্বতটাও এর চাইতেও বড় কোনো পাহাড়ও যদি আমার বুকের উপরে তুলে দাও, এরপরেও বেলালকে ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবে না। তারা ইমান এনেছেন আর আমরা ইমান পেয়েছি। হযরতে আম্মার বিন ইয়াসির একটা পায়ে দড়ি লাগায় উটের একটা উটের সাথে বেঁধে দিল, আর একটা পা আর একটা উটের সাথে বেঁধে দিল। আবু জেহেল বলতেছে, আম্মার বিন ইয়াসির রে, তুমি যদি ইমান পরিত্যাগ না করো, তাওহীদকে অস্বীকার যদি না করো, আল্লাহর দিন থেকে যদি সরে না আসো, তাহলে শুনে রাখো, দুইটা উটের সাথে তোমার দুইটা পা বাঁধা, দুইটা উটকে দুই দিকে তাড়া করা হবে, মাঝখান দিয়ে ছিঁড়ে যাওয়া ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। হযরত আম্মার বিন ইয়াসির বলেন, ও আবু জেহেল, আমারে হুমকি দেখায় কোনো লাভ নাই, আমারে ভয় দেখায়ও কোনো লাভ নাই, আমি যদি ছেড়ে টুকরা টুকরা হয়ে যাই, আবু জেহেল শুনে রাখো, ইমান থেকে এক চুল পরিমাণ তুমি আমারে দূরে সরাতে পারবে না। আবু জেহেল দুইটা উটকে দুই দিকে তাড়া করার নির্দেশ দিল, আর তিনি মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়ে শাহাদাত বরণ করেছেন, ঈমান থেকে দূরে সরে যান নাই, এর নাম ঈমান। তারা ঈমান এনেছেন আর আমরা ঈমান পেয়েছি। সাবাজমানদের ঈমান আনার ঈমানের তেজটা দেখেন কিরকম। খন্দকের যুদ্ধে নবীজির সঙ্গে একজন তরুণ যুবক সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে জিহাদের ময়দানে গেলেন। কাফেরদের নেতা আমর আল্লাহর নবীকে খুন করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। হযরত জিব্রাইল এসে জানায় দিলেন, হুজুর আমর আপনাকে খুন করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে বললেন, ওগ নবীর সাহাবীরারে আমর আমাকে খুন করতে চায়, কোরআনের আওয়াজকে জমিন থেকে নিভিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, আল্লাহর দিনকে জমিন থেকে লড়াই করার জন্য তোমরা কে প্রস্তুত? দ্বিতীয়বারের ঘোষণা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে সামনে এসে বলতেছেন, হুজুর আল্লাহর হস্তে অনুমতি দিয়ে দেন, আমি আলী একাই আমরের বিরুদ্ধে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি বসো, তুমি ছোট মানুষ। তৃতীয়বার ঘোষণা দিলেন, অগণবীর সাহাবীরারে আমর ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে, আল্লাহর নবীকে সে খুন করতে চায়। অগণবীর সাহাবীরারে তোমাদের মধ্যে কে আছো আমরের বিরুদ্ধে লড়াই করবে? তৃতীয়বার ঘোষণা শেষ হওয়ার সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলেন, লাব্বাইকা সালাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা বার অনুমতি দিয়ে দেখেন, আল্লাহর কসম আপনি যদি অনুমতি দেন আমরের বিরুদ্ধে আমি আলী একাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি তুলে হাতে দিয়ে দিলেন, এই নাও তরবারি, যাও আমরের বিরুদ্ধে নেমে পড়ো। রাসূলুল্লাহ তরবারি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের কাছে গিয়ে বলতেছে, আমর আমি একটু তোমার সাথে বোঝাপড়া করতে চাই। আমর বলল, তোমার নাম কি? আমার নাম আলী। তোমার বাবার নাম? আবিতা আলী। তো বাবা তুমি কেন আসছো? হযরত আলী বলেন, আমি একটু তোমার সাথে মোকাবেলা করার জন্য আসছি। আমর বলতেছে, তুমি ছেলে মানুষ, ছোট মানুষ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আজও পর্যন্ত আমার সামনে যুদ্ধ করতে এসে কেউ তার কল্লাটা ফিরায় নিয়ে যেতে পারে নাই। কত মা তার কোল খালি হয়ে গেছে, কত সন্তান এতিম হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে আমি বলতে পারবো না। মক্কায় আমার নাম শুনলে জনগণ পানি খায়, এত বড় বীর যোদ্ধা আমি, তুমি কি আমার নামটাও জিন্দিগিতে শোনো নাই? আমার নাম আমর, তুমি আমার বন্ধুর ছেলে, আমার ভাতিজা, জানটা যদি বাঁচাইতে চাও চলে যাও, খামাকে কেন আসতো? তোমার কি জানার মায়া নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, আমর রে শুনে রাখো, তুমি কে কি তোমার পরিচয় তা আমার জানার দরকার নাই, তবে এতটুকুন শুনে রাখো, তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আলীকে আল্লাহ রব্বুল আলামিন বাগ বানায় পাঠাই দিছে। শুধু তুমি না, তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ আমারে বাগ বানাইছে, আলীকে বানালেন বাগ। আর আলীর অনুসারী যারা তাদের গলার আওয়াজ নাই, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমর বলল যে ঠিক আছে, সব যখন হয়েছে আমার উপরে হামলা করো, আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, আমর রে শুনে রাখো, আমি যে ইসলাম কবুল করেছি ওই ইসলাম কোনোদিন কারো উপরে আগে আক্রমণ করার কথা বলে না। ইসলাম অলওয়েজ টাইম ডিফেন্সিভ নট অফেন্সিভ, ইসলাম ব্রড, মোর মোর ব্রড। ইসলাম আগে কারো উপরে আক্রমণ করে না, কথা ঠিক কিনা বলেন? বোমাবাজি করে ইসলাম কায়েমের কথা ইসলাম বলে নাই, এটা ভ্রান্ত মতাদর্শ, ভ্রান্ত আকীদা, ইসলাম এটাকে সমর্থন দেয় না, ইসলাম উদার। হযরত আলী বললেন যে ইসলাম আগে কাউকে আক্রমণ করতে বলে না, এই কারণে আমর তোমার উপরে আমি আগে আক্রমণ করব না, তুমি বরং আমার উপরে আক্রমণ করো। আমর চিন্তা করলো, ছোট্ট খোকা কথার যা অবস্থা, যত বড় মুখ না ভাবটা এইরকম, যত বড় মুখ না অত বড় কথা। তরবারি হাতে নিয়েছে, ডান হাতে একটা কোপ মেরে আলী রাদি আল্লাহ তানহুকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু তরবারি হাতে নেওয়ার সাথে সাথে হাতটা থরথর করে কেঁপে উঠল, দুইটি হাত দিয়ে তরবারি ধরে চিন্তা করতেছে, আশ্চর্য কথা। ইয়ার আগে বড় বড় যোদ্ধাদের সাথে লড়েছে, কোনোদিন তো হাত কাঁপলো না, আজকে কাঁপলো কেন? হোয়াট ইজ কজ? কাঁপলো কেন? দুই হাত দিয়ে তরবারি ধরে হযরতে আলীর বিরুদ্ধে দীর্ঘক্ষণ পর্যন্ত তরবারি পরিচালনা করতে গিয়ে আমরের শরীর থেকে ঘামগুলো বৃষ্টির মতো পড়তেছে জমিনে। দীর্ঘক্ষণ তরবারি চালানোর পরে আমরের শরীর থেকে ঘাম ঝরে, কিন্তু হযরতে আলীর একটা পশমেরও ক্ষতি করতে পারে নাই। যুদ্ধ করতে করতে হঠাৎ হাত থেকে তরবারি পড়ে গেল আমরের। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা শক্ত করে ধরেছে আল্লাহর দ্বীনের এই দুশমনকে বিদায় করে দেওয়ার জন্য। তরবারি উঁচু করেছেন, মাথায় একটা কোপ মারবে, আমর দেখলো জান বাঁচাবার কোনো পথ তো খোলা নাই, পাশে পড়ে থাকা একটা লোহার ঢাল তুলে মাথার উপরে ধরেছে আমর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এই দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা কোপ মেরেছে ঢালের উপরে, লোহার ঢালের উপরে একটা কোপ মেরেছে, যাতে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে আমরের মাথার উপরে ধরা লোহার ঢালটা দুই টুকরা হয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরের সম্পূর্ণ বডিটা দুই টুকরা হয়ে হযরতে আলীর তরবারিখানা সম্পূর্ণ জমিনের মধ্যে ঢুকে গেছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় অটুট পাহাড় সম, অনড় অটুট পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ
দিল দাও খোদা দাও
আল্লাহ কি বলেছেন যে নিশ্চয় যারা ইমান পেয়েছে, এই কথা কি বলেছেন? না, নিশ্চয় যারা ইমান এনেছে। এটা তো হচ্ছে সাব আজমাইন করেন ইমান, ইমানের অবস্থা। আমি কি বাংলাদেশি কিছু ইমানের কথা বলবো? একটু আস্তে করে বলেন ভাই, আস্তে করে বলেন, বলবো। আমাদের দেশের ইমানের অবস্থা দেখেন কিরকম। ইমানদার দাবি করে ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, জমির আইল ঠেলে, দুর্নীতি করে, দুধে পানি দেয়, মসজিদ থেকে যাওয়ার সময় অন্যের জুতা মেহরবানি করে নিজের মনে করে নিয়ে যায়, ঠিক নির্বাচনের আগে নামাজ পড়ে, 29 ডিসেম্বর নির্বাচন 1 তারিখ থেকে নামাজ শুরু করছে, 22 তারিখে নির্বাচন, বর্তমানে নামাজ চলছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসুল নাই, পরকাল নাই, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, মসজিদ কমিটির সদস্য হয়েছে, কথা ঠিক কিনা? নির্বাচনের আগে একখান পাঞ্জাবি একখান টুপি পরে জনগণকে ধোকা দিয়া ধর্ম ব্যবসায়ী সাজিয়া নামাজ কালাম যারা পড়ে তারা তো পড়েই, যারা পড়ে না আর ইসলামের পোশাক পরে যারা জনগণকে ধোকা দেয়, ভোটের আগে টুপি, ভোটের আগে পাঞ্জাবি, ইলেকশনও শেষ, টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, এইরকম যারা ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, চিল্লা বলেন ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ীরা মসজিদ কমিটির সদস্য হয়েছে, আর দেখবেন খালি বড় বড় মস। হেরে, আমার এলাকার এক নেতার মসের মধ্যে দুধের স্বর লাগছে। আমি বললাম ভাই যান, কয়েকদিন আগে মসগুলো কাঁচা দেখলাম, পাকলো কখন? বলতেছে ছোট ভাই ওগুলা মোষ পাখা না, দুধ খাইতে ধরে স্বর লাগছে। তাহলে মোষের ঝুল দেখেন কত বড়, মোষের মধ্যে উকুন হয় টের পায় না, এত বড় মোষ, কথা ঠিক যাবে? ঠিক। হ্যাঁ, এরা নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, খালি আছে মোষ আর বড় বড় পেট, কোলাকুলি করতে ধরবেন বুক পাবেন না, হায় হায় বুক পাওয়া যায় না, পেটে পেট ধাক্কা। আমি বেশ কিছু লোকের সাথে মোলাকাত করতে ধরে বুক পাই না, আমাদের হুজুর আসেন একটু বুকটা মিলে, আমি বললাম মিলে বুকি, আপনি তো বেরিগেট দিয়ে রাখছেন। এইরকম কিছু লোক আমাদের সমাজে আসলে না, একটু আওয়াজ দিয়ে বলেন, এনারে ইমানদার সেজে বসে আছেন, শুক্রবারে একদিন যান মসজিদে, কমিটির সদস্য না গেলে কেমন হয়, হাতে একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, সুদের উপর টাকা 3 লাখ, কথা ঠিক কি না বলেন? মসজিদে আমি কি কোনো দলের বিপক্ষে বলতেছি নাকি, কোন রাজনৈতিক কথা বলতেছি? খাপে খাপে মিলে আনেন, বাংলাদেশি ইমানদার আর সাহাবাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সোজা তো একদিন হবেনি, কিন্তু সেই সোজাটা মরার আগে হওয়া দরকার না পরে? সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব, ব্যাঙ একদিন সাপেরে বলল, দোস্ত তোমার সব আমার ভালো লাগে, কিন্তু ওই যে আঁকা বাঁকা চলো ওইটা ভালো লাগে না, একটু সোজা পথে চললেই তো ভালো হয়। সাপ মাইন্ড করলো, মাইন্ড করে ফানা ধরছে ব্যাংকে সবল দেবে, ব্যাংক লাভ দিয়ে পানির মধ্যে ঢুকে পড়ছে। এরপরে সাপ কিন্তু ফানা ধরতে সময় লাগে না, কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে। ফসফস করছে, রাখাল বালক ওই দিক দিয়ে যায়, ফসফস করে কি নজর করে দেখে সাপ, এরপরে হালুয়া পেন্ডি দিয়ে পিটায়, সাইজ করে আস্তা মতো পিটায়, আইলের ওপর লম্বা করে শোয়া রাখছে। কিছুক্ষণ পর ব্যাং পানি থেকে উঠে এসে বলতেছে, দোস্ত হাউ আর ইউ? দোস্তের কোনো খবর নাই। এরপরে পা দিয়ে একটা লাঠি মারছে, ওখানে ওই জায়গা থেকে আসছে, কপালে পড়লে ব্যাঙও লাঠায়, পা দিয়ে লাঠি দিয়ে বলে, দোস্ত কথা কমা কেন, কোনো আওয়াজ নাই কেন? দেখে যে না সাপের কোনো খবর নাই, সাপ মরে আছে পড়ে আছে। এখন ব্যাং বলতেছে, দোস্ত আমি এটাই বলেছিলাম, তুমি আঁকা বাঁকা চলা বাদ দিয়ে সোজা পথে চলো, ভালো লাগবে, কিন্তু তোমার তখন তোমার এই কথাটা পছন্দ হয়নি। কিন্তু দোস্ত সোজা তুমি হইছই, কিন্তু সেই সোজাটা হইলে মরার পরে, এটা তো আগে হলেই চলতো, ঠিক কিনা বলেন? বন্ধুরা, আজকে কোরআনের কথা শুনলে তাদের গা আগুন জ্বলে, কোরআনের কথা সহ্য করতে পারেন না, সোজা একদিন ঠিকই হবেন। যদি কোনোখানে কায়েত হয়েও পড়ে মারা যান, কাপড়ের কাপড়ের ভিতরে ঢোকায় চকলেটের মতো করে মোসর দিয়ে টান দিয়ে সোজা করেই কবরে দেয়া হবে, ঠিক কিনা বলেন? সেই সোজাটা মরার আগে হওয়া দরকার না মরার পরে? আমাদের দেশের লোকজন তো মুসলমান হইতেছে মরার পরে, জিন্দিগিতে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেয় নাই, আর মরার পরে কাপড়ের কাপড় দিয়ে একটা আসকান বানায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় দেয় নাকি হুজুর? একেবারে নিষ্পুষ শাক লম্বা পাঞ্জাবি, জিন্দিগিতে পাঞ্জাবি গায়ে দেয় নাই, পাঞ্জাবি ওলা লোক দেখলেই গা জ্বালা পালা করতো, আর মনে মনে বলতো, মনে বড় জ্বালা রে, কি বলা বোঝেন? জিন্দিগিতে পাঞ্জাবি গায়ে দেয় না, মাইকেল জ্যাকসনের গেঞ্জি, ঢোল তবলা, মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছে, কিন্তু মাইকেল জ্যাকসন ইসলাম কবুলের পূর্বে ওই গেঞ্জি গুলো বাজারে চালু ছিল, মাইকেল জ্যাকসনের গেঞ্জি, ঢোল তবলা ডুগি, কত নায়ক নায়িকা গায়ক গায়িকা ফুটবল তারকা ম্যারাডোনা মৌসুমী বিভাষা কত ছবি বালা মুসিবত বুকে লাগাইছে, একজন আর একজন কেমন ভাবে ধরছে জান যায় যায় অবস্থা, এগুলো এগুলো শার্ট এগুলো গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে পাঞ্জাবি, জিন্দগিতে একদিনও পরে নাই, মরার পরে কাপড়ের কাপড় দিয়ে পাঞ্জাবি বানায় দিছে, বিড়ির দুর্গন্ধে, কথাটা গোপন বাইরে বলবেন না, মুখের কাছে যাওয়া যায় না, আর মরার পরে আতর সুরমা গোলাপজল এগুলো ছিটায় দিয়ে সেন্ড করতেছে,
জিন্দগিতে কোরআনের কথা শুনে নাই, কোরআনের পক্ষে চলে নাই, কোরআনের কথা শুনলে গা জ্বালামালা করতো।
এই লোকটা মরার পরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে থাকলে মাইন্ড করবেন না, আমি আপনাদের ইন্ডিকেট করে বলি নাই, কিছু হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এই যে লোকটা কোরআন সহ্য করতে পারতো না, কোরআন পড়ে নাই, কোরআনের জন্য কিচ্ছু করে নাই, কোরআনের বিরোধিতা করতো, ওই লোকটা মরার পরে তার চতুর্পাশে বসে সুরা ইয়াসিন, সুরা রহমান, সুরা ফাতেহা, সুরা ওয়াকেয়া, সুরা মুলুক তেলাওয়াত করে করে শুনাইতেছে। আর যদি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র না থাকে তাহলে গ্রামের ওই মহিলারা, আপনাদের এলাকায় পড়ে কিনা জানি না, চতুর্পাশে বসে এখন তেলাওয়াত করতে যাও, উযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম, কথা ঠিক না ব্যাটি? জোরে বলেন ঠিক না ব্যাটি?
জিন্দগিতে কোরআন শোনে নাই,
অথচ মরার পর তারে কোরআন শোনানো হচ্ছে, টুপি পাঞ্জাবির বিরোধিতা করেছে সারাটা জীবন, মরার পরে কাপড়ের কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো হচ্ছে,
নেশার দুর্গন্ধে কাছে যাওয়া যেত না,
মরার পরে সুরমা আতর লাগায় দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এগুলো কথা বাস্তব না অবাস্তব? এগুলো হচ্ছে বাংলাদেশি মোমেন, নিজের মেয়েকে মোবাইল কিনে দিছে, কোনোদিন খোঁজ নিল না, ক্লাস নাইন ক্লাস সিক্স সেভেন এর মেয়ে, ক্লাস নাইনের ছেলেকে মোবাইল করে কিনে দিছে, কোনোদিন খোঁজ নিল না, কুল্লুকুম রায়ের অকুল্লুকুম মাসউলুন আন রায়াতি, সবাই দায়িত্বশীল, সশ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, আপনার মেয়েকে মোবাইল কিনে দিচ্ছেন, মোবাইলটা মেয়ে ঘুমাইছে রাত্রিবেলা হাতে নেন নিয়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, কত ছেলে এসএমএস করছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। আমি হাসির জন্য বলছি না, কথা বাস্তব না বাস্তব। আপনি খোঁজ নেন আপনার মেয়েকে কে এসএমএস দেয়, আপনার মেয়ে কার দেয়, আপনার ছেলে কারে মিস কল দেয়, কে আপনার ছেলেকে মিস কল দেয়, আপনার ছেলে কারে রিং করে, কে আপনার ছেলেকে রিং করে, এগুলো খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? খোঁজ না নিয়েই উনি মুমিন হয়ে বসে আছেন। আমাদের সমাজের কিছু বড় লোক তারাও মুমিন দাবি করেন, বড় লোকদের গাড়ি দামি, বাড়ি দামি, ঘরের ফার্নিচার দামি, পোশাক দামি, কিন্তু বড় লোকদের স্ত্রী আর বড় লোকদের মেয়েরা এতই কম দামি, তাদেরকে যা কাঠ সাত আটো সাটো পোশাক গুলো পরানো হয়, যে শাড়িগুলো পরায় বাইরে নিয়ে যাওয়া হয়, এগুলোর নাম শাড়ি না, এগুলোর নাম দিয়েছি আমি মশারি। আপনি যদি বড় লোক হবেন আপনার গাড়ি দামি, বাড়ি দামি, ফার্নিচার দামি, পোশাক দামি, সব দামি, আপনার মেয়ে আর আপনার স্ত্রীও দামি হওয়া দরকার ছিল কিনা বলেন তো ভাইরা? কিন্তু আপনার স্ত্রী আর আপনার মেয়ের গোপন অঙ্গ প্রত্যঙ্গ গুলো এই জাতীয় পোশাকের মধ্য দিয়ে আমার দেশে রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাওয়ালা, আমার দেশের কুলি মজুর, মুসি চালাল মারাল মেথর সবাই পাইকারি দরে দেখতেছে কোন জায়গা কি রকম, জোরে বলেন কথা ঠিক কিনা? উনিও আবার মোমেন হয়ে বসে আছেন। এগুলো হলো বাংলাদেশি মোমেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মোমেন হতে হবে আমার দৃষ্টিতে, কার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে। তাহলে সাহাবা আজমাইন করেন ইমান, আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিবেন, একটা হলো ইমান মজবুত করা লাগবে আর একটা নেক কাজ করা লাগবে। সাহাবা আজমাইন গণের ইমান ছিল মজবুত, আর আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই বলেন তো ভাইরা? তাহলে ভেজাল ইমান জাল টাকা ধরা পড়লে চলে? তাহলে ভেজালে আর জাল মুসলমান কিয়ামতের দিন ধরা পড়লে ওটা কি চলবে? চলবে না। তাহলে ইমানদার হইতে হবে খাঁটি, ঠিক কিনা বলেন তো ভাইরা? তাহলে খাঁটি ইমানদার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য অর্জন করা লাগবে? সূরা আল বাকারের ভিতরে আল্লাহ জানায় দিলেন এই বৈশিষ্ট্য অর্জন করলে ইমান হবে সাহাবা আজমাইনদের মতো। সুবহানাল্লাহ বলেন, ও আল্লাহর বান্দারা, সাহাবীদের ইমান এবং সাহাবীদের ইমানের তেজ আমরা শুনেছি বাংলাদেশি ভেজাল মিশ্রিত, তার মানে আমি সবাই ভেজালি ইমানদার তা আমি বলছি না, ইমানের মধ্যে কিছু ভেজাল ঢুকে পড়েছে, এই ভেজাল মিশ্রিত ইমানের কথা আমরা শুনেছি। আল্লাহর বান্দারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানা দিলেন মুমিন হতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগবে, সূরা আল বাকারার ভিতরে আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারা যাদের এক নম্বরের বৈশিষ্ট্য তারা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, চিল্লায় বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনদের এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহকে না দেখে বিশ্বাস করে। সম্মানিত ভাইরা, আমি সভাপতি সহ সবাইকে অনুরোধ করছি, এখন রাত জাস্ট 12টা বেজে গেছে, এই জন্য আমাকে ছুটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করছি তিনি আমাকে ছুটি দিয়ে,
আমি অনুরোধ করছি,
আমি আমি আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আমি গত কয়েকদিন আগে এই আমিল সালেহার উপরে দিগন্ত টেলিভিশনে কথা বলেছি, দিগন্ত টেলিভিশন যারা দেখেন মাঝে মাঝে দেখবেন ওখানে আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তার এই গোলামকে সেখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তাআলা আমাদের ইমানটাকে পাকা পোক্ত ইমানে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলেন আমিন। আর সেজন্য ইমান পাকাপোক্ত করার জন্য কোরআনের পথেই ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি, ওয়াখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোদার সভাপতি সাহেব সমাপনী কথা বলবেন, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। মোনাজাত হচ্ছে, সবাই পড়ে নেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দিলটাকে নরম করে সবাই বসুন, আল্লাহর কাছে বসুন, দাঁড়ানো ভাইরা মেহরবানি করে বসুন, দয়া করে বসুন, রাস্তা ঘাটে যিনি যেখানে আছেন বসে পড়ুন, মুনাজাত হচ্ছে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা অষ্টম বার্ষিক তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, শ্যামপুর তাফসির মাহফিল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ আজকে থেকে এই আখিরি মুনাজাতের পরে এই মাহফিলটা এক বছরের জন্য সমাপ্ত হয়ে যাবে। কালকে আর এই জায়গায় এত সুন্দর বাগানটা আর থাকবে না। রব্বুল আলামিন তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে তোমার দেয়া ছোট্ট ছোট্ট দুখানা হাত তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তুলে ধরেছে। আল্লাহ আমাদের কার গুণা কম কার গুণা বেশি সেই দিকে নজর করো না। যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ, আল্লাহ তার হাতের সাথে আমাদের গুণাগারদের হাতগুলো কবুল করে নাও। পরওয়ারদিগার এই মাহফিলে আমরা যারা গুণাগারেরা হাত তুলে ধরেছি, আল্লাহ আমাদেরকে গুণার কারণে যদি তুমি শাস্তি দাও এতে তো তোমার কোনো লাভ হবে না। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে দাও এতে তো তোমার শানের কোনো খেলাপ হবে না। এত সুন্দর করে বানাইছো, এত সুন্দর করে বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াবে, তোমার কি মায়া লাগবে না? দুনিয়ার আগুন সহ্য হয় না মাবুদ, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলে তুমি যত সওয়াব দান করবে আল্লাহ এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে সদ্য তোমার মেহমানেরা খানায় কাবা থেকে ফিরে এসেছেন, তোমার মেহমানেরা এই মাহফিলে বসে আছেন, যাদের চল্লিশটা দিন এখনো শেষ হয়ে যায় নাই, আল্লাহ অনেকেই বেগুনা মাসুম হয়ে ফিরে এসেছে, এই সকল হাজিউল হারামাইনদেরকে সাথে নিয়ে, উলামা ইকরামদেরকে সাথে নিয়ে, দাড়িবাগা মুরব্বি পরহেজগার তাহাজ্জুদ গুজারি বান্দাত বান্দিদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে গভীর রজনীতে দুখানা হাত তুলে ধরলাম। আল্লাহ আমাদের হাতগুলো খালি হাতে ফিরাইয়া দিও। এই মাহফিলে তুমি যত সওয়াব দিবে আল্লাহ সাড়ে ছয় হাজার মাইল দূর থেকে বিশ্বনবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। তার আহলে বায়াত আজওয়াজে মুতাহারাত খোলাফায়ে রাশেদিন বুজুর্গানে দিন রব্বুল আলামিন এই আশুরার দশ তারিখ চলে গেল, মহরমের দশ তারিখে কারবালার প্রান্তরে নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শিকার হয়ে পুরাতের উপকূলে 70 জন তোমার প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ দয়া করে প্রত্যেকের আরো আর পরের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকেরই মহব্বতের মা নাই। রব্বুল আলামিন বাবা বলে ডাকার মতো কেউ নাই। মায়ের কথা ভুলতে পারি না, দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের পেটে থেকে কত কষ্ট মাকে দিয়েছে, মায়ের কলিজায় লাথি মেরে মায়ের পেটে লাথি মেরে দুনিয়াতে এসেছি, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছি মা আমার মার এত কষ্ট সহ্য করেও সন্তানকে ফেলে দেয় নাই, আদর করে কোলে নিয়ে কপালে ঠোঁটে চুমু দিয়ে বলেছে, বাজারে তোর এই সোনা মুখটা দেখবার জন্য একটানা দশ মাস দশ দিন পর্যন্ত আমি কষ্ট করেছি। আল্লাহ তাআলা অসুখ হলে যে মা কপালে মাথায় পানি দিত, কপালে ঠোঁটে চুমু দিত, আল্লাহ ওই মাকে মা বলে ডাকার মতো যাদের কেউ নাই, মা যার নাই, বাবা যার নাই, আল্লাহ তাদের মনের দুঃখ তো দুনিয়ার আর কেউ বোঝে না। মায়ের কথা যখন মনে হয়, বাবার কথা যখন মনে হয়, কবরের পাশে গিয়ে দাঁড়ায়, মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, বাবা মা সাড়া দেয় না। রব্বুল আলামিন অন্ধকার কবরের মধ্যে যাদের বাবা মা পড়ে আছে, আল্লাহ দয়া করে ওই কবর গুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে না। রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ দয়া করে হায়াত দারাজ করে দাও, এই মাহফিলে যারা অসুস্থ সেবায় কামেলা দান করে দাও, যারা দেনাদার দেনা পরিশোধের ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা চাকরিজীবী হালাল পেশা কবুল করে নাও, যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, যারা ছাত্র ছাত্রী আল্লাহ তাদের সিনা খুলে দাও, পরীক্ষার্থীদের আল্লাহ দয়া করে কামিয়াব নসিব করে দাও, দাড়িপাকা মুরব্বীদের হাত দারাজ করে দাও, আল্লাহ যত আলেম এই মাহফিলে আছে তাদের সিনা খুলে দাও, যত যুবক আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে বসে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে ধরেছে, আল্লাহ আল্লাহ তাআলা আমার ওই যুবকগুলোকে তোমার কাছে ভিক্ষা চাইতেছে, আল্লাহ আমার ওই যুবকগুলোকে ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, আমিন। রব্বুল আলামিন যারা বেনামাজি আছে আল্লাহ তাদের নামাজি বানাও, আল্লাহ বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত আল্লাহ দয়া করে তোমার বান্দাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় পয়দা করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা বসে আছে, আল্লাহ আমার ওই মা বোন গুলোর মনের ভিতরে কত ব্যথা কত যন্ত্রণা, কারো স্বামী বেঁচে নাই, কারো কলিজার টুকরা সন্তান বেঁচে নেই, কারো বাবা মা বেঁচে নাই, কেউ বা অসুস্থ, আল্লাহ কেউ বা নির্যাতিতা, কেউ বা বিধবা, আল্লাহ কার কি সমস্যা তুমি ভালো করে জানো রব্বুল আলামিন। আমার ওই মা বোন গুলোর মনের যন্ত্রণা তোমাকে ছাড়া কাউকে খুলে বলতে পারে না, এই বিশাল মাহফিলের আখিরি মুনাজাতে আল্লাহ তুমি মা বোনদের জন্য দোয়াটা কবুল করে নাও, আল্লাহ তাদের যার যা সমস্যা আছে আল্লাহ দয়া করে দূর করে দাও, যারা নিঃসন্তান সন্তান দান করো, যারা অসুস্থ সেবায় কামেলা দান করে দাও, যে সমস্ত আমার ওই মা বোনদের পিতামাতা বেঁচে নাই স্বামী বেঁচে নাই, আল্লাহ তুমি নিজেই তাদের জন্য সান্ত্বনা হয়ে যাও। রব্বুল আলামিন এই বিশাল মাহফিলের ইন্তেজাম করতে গিয়া আমার ভাইরা কত কষ্ট করেছে, আল্লাহ আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি একজন সাইয়েদা আলেম, রব্বুল আলামিন এত বড় আলেম, আল্লাহ তুমি যার নেতৃত্বে যার সভাপতিত্বে এই মাহফিল বছরের পর বছর চালু রেখেছো, আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি কোরআনের নূর দিয়া কোরআনের ইজ্জত দিয়ে তাকে ওরা ফাইনা লাকা রিক রাখ, আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায় দাও। রব্বুল আলামিন আলহাজ জিল্লুর রহমান সাহেবের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ একটা কঠিন অসুখে তার তুমি পরীক্ষা নিতেছ, আল্লাহ করেছেন কিয়ামতের দিন কাউরে তুমি বঞ্চিত করো না। রব্বুল আলামিন একদিন আমরা হয়তো থাকব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু রেখে দিও, পরবর্তীকালে আমার এই দেশটার উপরে রহমতের কামেলা নাযিল করো, আল্লাহ আমার দেশের 1 ইঞ্চি মাটিকেও কলিজার চাইতে দামি মনে হয়, রব্বুল আলামিন আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আল্লাহ তুমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য, আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ খেদমত করার তৌফিক দিয়ে দাও। দেশের জন্য কল্যাণকর কাজগুলো আল্লাহ তুমি দয়া করে তাদেরকে দিয়ে করবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তাদের মাথার ভিতরে তোমার ভয় পয়দা করে দাও, এমন কোন সিদ্ধান্ত যেন তারা না নেয় যাতে করে দেশ ও জাতির মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। রব্বুল আলামিন তাদের উপরে রহম করো, আল্লাহ তুমি দয়া করে তোমার দ্বীনের বুঝ তাদের মধ্যে পয়দা করে দাও। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের বিডিআর, আমার দেশের র‍্যাব, আমার দেশের প্রশাসনে যারা আছে আল্লাহ তুমি দয়া করে তাদের উপরে রহমতের কামিলা নাজিল করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানেরা মুসিবতের ভিতরে আছে আল্লাহ, তুমি তোমার কুদরতি নিজাম দিয়া বিশ্ব মুসলিমকে হেফাজত করো। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযযিদ জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম দিচ্ছি, জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।